প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। যারা শরীয়তের বিভিন্ন বিধিবিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের পাঠানো প্রশ্নকে এই অনুষ্ঠানে সংযুক্ত করা হয়েছে, সামিল করা হয়েছে। এবং যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব আপনারাও যদি চান আপনাদের প্রশ্ন এই অনুষ্ঠানে সামিল করা হোক, তাহলে অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন এবং ইনশাআল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নতে মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। আসুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্বের ন্যায় আজকেও আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। তাই এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নের দিকে যাব। দেখি কোথায় থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ রকিব আহমেদ। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল যে মুদারাবা কি, যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে অনেক মেহরবানি হতো।
জি মুফতি সাহেব, মুদারাবা এটি শরীয়তের পরিভাষা, আর মাশাআল্লাহ আপনি তো বুঝাবেন এখন। তো অনেক সময় আমাদের এই কথার মধ্যে উঠে যায়, তো এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন।
মুদারাবা এটি ব্যবসার একটি পদ্ধতি, ব্যবসার মধ্যে অংশীদারিত্ব হয়ে থাকে আর মুদারাবাও হয়ে থাকে। মুদারাবা এটাকে বলা হয় যে যেখানে একজন ব্যক্তি টাকা ইনভেস্ট করবে আর অপর ব্যক্তি আপন মেহনত লাগিয়ে টাকা তা দ্বারা আয় করবে, ইনকাম করবে। যিনি টাকা ইনভেস্ট করেন তিনি তার কাজের মধ্যে অন্তর্ভুক্ত হন না, যেভাবে আমরা স্লিপিং পার্টনার বলে থাকি। তিনি ঘরের মধ্যে বসা অথবা অন্য কোথাও নিজের কাজ করছেন, এখন তিনি 10 লাখ 20 লাখ অন্য কারো মাধ্যমে ইনভেস্ট করলেন, তাকে দিলেন, সামনের ব্যক্তি কোনো টাকা দেননি, এখানে তিনি শুধু মেহনত করবেন। এখন এখানে লাভের অংশ বন্টন হবে, যে অর্ধেক অর্ধেক আমরা ভাগ করব। এই পদ্ধতিতে যদি কোনো কন্ডিশন লাগাতে পারে তো এটাও লাগানো জায়েজ। কেউ 10 লাখ দিয়ে বলল যে আমার এই টাকার মাধ্যমে আপনি শুধু কাপড়ের কাজ করবেন, অথবা আপনি মাছ ফিশের কাজ করবেন, অথবা আপনি এই বিষয়ে কাজ করবেন, এটা ছাড়া করবেন না, তো ঠিক আছে, এই কন্ডিশন লাগিয়েও আপনি দিতে পারেন। এখন তিনি তার মাধ্যমে কেনা বেচা করবেন, যা কিছু তিনি মেহনত করবেন তা থেকে যা অর্জন হবে, আয় হবে, এটা দুইজনেই বন্টন করবেন, ভাগ করবেন। যখন অর্ধেক অর্ধেক হিসাব হয়, যদি আপ ডাউন কিছু হয় তো সেই মোতাবেক হবে। তো এই মুদারাবা একেবারে জায়েজ, পবিত্র শরীয়ত এটাকে জায়েজ রেখেছেন। হ্যাঁ, তার মধ্যে কিছু ভুল শর্ত লাগিয়ে দেয়, ফাসিদ শর্ত। উদাহরণ, টাকাদাতা যদি বলেন যে লাভ হোক কিংবা না হোক আমাকে তো প্রতি মাসে লাভ হিসেবে এত টাকা দিতে হবে, এটাও জায়েজ নেই। কাজ সম্পাদনকারী যদি বলে আমি লাভ না হলেও এত টাকা নিব, এটাও জায়েজ নেই। আরেকটি বিষয় হচ্ছে ফিক্স করে নেওয়া, আমি তো 50,000 টাকা তুলে নিব বাকি তোমার থাকবে, এটাও জায়েজ নেই। পার্সেন্টেজের ভিত্তিতে হবে, অর্থাৎ আপনারা 50-50 অথবা আপনারা 40-60 করতে পারেন, এভাবে পার্সেন্টেজ হবে। আর মুদারাবার মধ্যে এই বিষয়টি মনে রাখবেন যে যেই ক্ষতি রয়েছে, যখন ক্ষতি হবে সেটা অর্থপ্রদানকারী বহন করবে, ইনভেস্টর সহ্য করবেন। ক্ষতি যদি হয়ে থাকে তো ইনভেস্টরের হবে, যে টাকা লাগিয়েছেন সেটার ক্ষতি তার হবে আর তার মেহনত নষ্ট। উদাহরণস্বরূপ দুই মাস তিনি মেহনত করলেন, ঠিকঠাক কাজ করলেন, আমানতদারির সাথে কাজ করলেন। এখন যখন বের করা হলো, যে টাকা ছিল সেটাই থেকে গেছে, প্রফিট হয়নি। যখন প্রফিটই হয়নি তো অতপর বলেন উভয়ের মধ্যে ভাগ হবে, কিছুই হবে না। হ্যাঁ, তার যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা হেফাজত করা জরুরি। এমনটা নয় যে আপনি যতটুকু মর্জি ইচ্ছে করল যে আপনি ওইখানে লাগিয়ে দিলেন, এদিকে লাগিয়ে দিলেন, পরে তাকে বলে দিলেন যে ক্ষতি হয়ে গেছে। যেভাবে আপনি আপনার টাকাকে সতর্কতার সাথে কোথাও লাগান ব্যবসার মধ্যে, সেভাবে আপনার জন্য অনেক জরুরি হয়ে থাকে এটা। অর্থাৎ আপনার হাতে এক ধরনের আমানত সেটা। হ্যাঁ, ব্যবসায় লাভও যদি না হয়, কখনো ক্ষতিও হয়ে গেলে, তো এখানে আপনার অনেক বড় জিম্মা, তাতে আপনার এগুলো নেই। অতঃপর তিনি ইনভেস্টমেন্টকারীকে, ইনভেস্টারকে, মুদারিবকে, স্লিপিং পার্টনারকে, ওনাকে সেটা সহ্য করতে হবে। কেননা এটা মুদারাবা, ব্যবসার একটি পদ্ধতি। অংশীদারিত্বে হয়ে থাকে, অংশীদারিত্বে এটা হয়ে থাকে, তারও টাকা লাগানো থাকে। অতঃপর তাতে মাসালা আলাদা। তো এখানে ক্ষতি ইনভেস্টারের উপরে যার যতটুকু লাগিয়েছেন ক্যাপিটালের বিবেচনায় হয়ে থাকে। কিন্তু আমরা যে কথা বলছি সেটা মুদারাবার ভিত্তিতে বলছি, যেখানে টাকা একজনের, মেহনত আরেকজনের। তো তার মেহনত নষ্ট হয়ে গেছে, আর যদি টাকার মধ্যে কোনো ক্ষতি হয়ে থাকে তো সেটা ইনভেস্টারেই সহ্য করবেন। এটাকে মুদারাবাদ বলা হয়ে থাকে। অনেক লোক এমন হয়ে থাকে যারা ব্যবসা করতে জানেন না অথবা করতেই চান না, টাকা থাকে তাদের কাছে। তো পবিত্র শরীয়তের এই পদ্ধতি মুদারাবার উপর আমল করে তিনি টাকা আয় করতে পারেন আর ব্যবসাও করতে পারেন।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা ব্যবসায়ী বা যারা ব্যবসা করতে ইচ্ছে পোষণ করছেন বা ব্যবসা করার প্ল্যানিং রয়েছে, ইতিপূর্বে যে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন হয়তো বা আমাদের অনেকে বুঝে নাও আসতে পারে। তাই অনুরোধ করব, ব্যবসা সম্পর্কে মাসলা মাসায়েল না শিখে আমরা ব্যবসাতে যেন হাত না দিই। অনেক সময় ব্যবসা হালাল পদ্ধতি না জানার কারণে আমরা হারামের দিকে চলে যাই, বা এর যে সঠিক নিয়ম না জানার কারণে আমার টাকা হালাল, হালাল ইনভেস্ট করলাম, কিন্তু দেখা গেল যে পদ্ধতি না জানার কারণে, মাসলা না জানার কারণে আমার ইনকামটি হারাম হয়ে গেল। তাই অনুরোধ করব, যারা ব্যবসায়ী, ব্যবসা করছেন কোনো অসুবিধা নেই, দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেবের সাথে বসে যান, আপনার প্রশ্ন আপনি করুন, তিনি আপনাকে সঠিকভাবে ব্যবসার যে পদ্ধতি এবং শরীয়তের যে বিধান আপনার ব্যবসা অনুযায়ী এবং আপনি যে প্রশ্ন করবেন সে মোতাবেক তিনি উত্তর প্রদান করবেন। এবং যারা প্ল্যানিংয়ে রেখেছেন আমি ব্যবসায়ী হব, আমি ব্যবসা করব, অনুরোধ করব শুরু করার আগে আপনি ব্যবসার পদ্ধতি শিখে নিন, শরীয়তের আহকাম জেনে নিন, যাতে করে আপনার উপার্জন সঠিক হালাল যেন হয় এবং আপনি শতভাগ যেন হালাল উপার্জন করতে পারেন, হারামের মিশ্রণ যেন না হয়, আর কোনো ওয়েতে কোনো কারণে আমরা যেন হারামে পড়ে না যাই। এই জন্য মুফতিয়ানে কেরাম যারা জ্ঞান রাখে শরীয়তের, তাদের শরণাপন্ন আমাদেরকে হওয়া উচিত, তাদের কাছে যাওয়া উচিত, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। ওলামা আমাদের জন্য অনেক বড় রহমত, তারা আছে বিদায় আমরা চলতে পারছি, অন্যথায় আমির আহলে সুন্নাত বলেন আলিম যদি না হয়, মুফতি যদি না হয়, তাহলে এক কদম বাড়ানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই ওলামায়ে কেরামের সম্মান করুন, তাদের সান্নিধ্যে বসুন, ইলমে দিন অর্জন করুন, ওলামায়ে আহলে সুন্নাতের আদব করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের বিধান জানার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, ওয়াকফের জিনিস মসজিদ কমিটি মূল্য পরিশোধ না করে নিয়ে যেতে পারবে কি, এ বিষয়ে নির্দেশনা দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে?
ওয়াকফকিত যে বস্তু হয়ে থাকে সেটা কারো জাতি মালিকানায় থাকে না, সেটা যে কাজের জন্য ওয়াকফকিত সেটা সেই কাজের জন্যই ওয়াকফ। যেমন মসজিদের জন্য কোনো জিনিস ওয়াকফ হলে তো সেটা মসজিদের জন্যই, সেটা জরুরি ছাড়া, অনুমতি ছাড়া, শরীয়তের অনুমতি ছাড়া বেছাও জায়েজ নেই। চাই সেটাকে কেউ নিয়ে নিক, আপন কাজের জন্য রাখুক, এটা জায়েজ নয়। জাতিগত ব্যবহার এটার জায়েজ নেই। যে কাজের জন্য ওয়াকফ কিত সেই কাজের জন্য সেখানেই সেটা ব্যবহার হবে, সেটা চাই কমিটি হোক কিংবা সাধারণ নামাজি বান্দা। কেউ যদি এটা নিজের ব্যবহারের জন্য এভাবে নিয়ে আসে আর নিজের জন্য এটাকে এভাবে ব্যবহার করে, তো এটা তার জন্য শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ হবে না। আর আপনি যেটা বললেন টাকা দেওয়া ছাড়া এটাকে নিয়ে যাওয়া, তো একেবারে না যায় সেটাও তো, এটাকে শরীয়তে এভাবে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। যখন এটা ওয়াকফকৃত বস্তু হয়ে যায় আর তার যে একটি সময় হয়ে থাকে কখন এটা বিক্রি করা জায়েজ আর কখন বিক্রি করা জায়েজ নয়, তো সেখানেও দেখতে হবে দিনদার ব্যক্তিরা বসে তার একটি ফাইসালা করবেন যে এই জিনিসটির দাম কত হতে পারে, তখন এটা বিক্রি করা হবে। কেউ মর্জি অনুযায়ী বলতে পারবে না আমি নিজেই ক্রয় করলাম, নিজেই বিক্রি করলাম, এত টাকায় আমি নিয়ে নিলাম, এটা শরীয়তে এভাবে অনুমতি নেই।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কিভাবে রিজিকের বরকত হবে?
জি মুফতি সাহেব, কিভাবে রিজিকে বরকত হবে সেই আমাদেরকে কিছু আমল দিয়ে দিন। মাশাআল্লাহ, অনেকে রিজিকে বরকত চায়, চাওয়া উচিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকের রিজিকে বরকত দান করুক। তবে মুফতি সাহেব কি দিক নির্দেশনা দিবেন, আসুন আমরা শুনে নিই। জি মুফতি সাহেব,
রিজিকে বরকত কিভাবে হবে? দেখুন, রিজকে হালাল আয় করা এটা তো একটি ইবাদতওয়ালা কাজ, সওয়াবের কাজ। মানুষ এই জন্য রিজিক আয় করে যাতে আমি কারো সামনে হাত না ফেলি, নিজে নিজের বাচ্চাকে, বৃদ্ধ দুর্বল মা বাবাকে তাদের খিদমত করব, তো এটা তার জন্য আয় করাও ফি সাবিলিল্লাহ হয়ে থাকে আর সওয়াবের কাজ, তার জন্য এটা সওয়াবের কাজ। এটা অবশ্যই হবে রিস্ক আয় করার ক্ষেত্রে হালাল মাধ্যম আপনি তালাশ করবেন, হারামের দিকে একেবারে আপনি আপনাকে অগ্রসর করাবেন না। সাথে সাথে যে পঠিত ওয়াজিফা এমন রয়েছে যেগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যেমন সুরা ওয়াকিয়া, রসুলে পাক আলী ইসলামের হাদিস রয়েছে যে যেই ঘরের মধ্যে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে দারিদ্রতা আসবে না, মুখাপেক্ষী হবে না কখনো। সুরা ওয়াকিয়া পড়ুন। অনুরূপভাবে রসুল্লাহ আলহি ইসলামের কাছে এক ব্যক্তি এসে অভিযোগ জানালো যে আমি গরিব, অভাবী, দারিদ্রতা রয়েছে, জরাজীর্ণ, রিস্ক নেই। তো হুজুর আলহি ইসলাম ইরশাদ করলেন, তুমি সেই তাসবিহ কেন করো না যেটা ফেরেশতারা তাসবিহ করেন? ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম, সেই ফেরেশতারা কোন তাসবিহ পাঠ করেন? বললেন যে সকালবেলা তুমি এটা পাঠ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, 100 বার এটা পাঠ করো। এখন আলা হযরত ইমাম আহলে সুন্নাত বর্ণনা করেছেন যে যখন আপনি ফজরের জন্য উঠবেন, সুন্নত পড়ে নিন, সুন্নত পড়ার পরে মাঝখানে যে সময় তাতে এটি 100 বার পড়ুন। কখনো নামাজের জামাত দাঁড়িয়ে গেলে আপনি জামাতে নামাজ পড়ছেন তো তারপরে এই সংখ্যাগুলো পূর্ণ করে নিন। সকালবেলা আপনি 100 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সে সাহাবি চলে গেলেন আর তিনি গিয়ে এটা করা শুরু করে দিলেন। বলেন যে কিছুদিন যাওয়ার পরে তিনি পুনরায় আসলেন আর এসে আরজ করতে লাগলেন যে এখন আল্লাহ পাক এত সম্পদ দিয়েছেন যে তিনি মানুষের মধ্যে বণ্টন করছেন, আরও মানুষকেও খাওয়াচ্ছেন, সুবহানাল্লাহ। এটা সেই দোয়ার বরকত। এই ধরনের যে ওয়াজিফা হয়ে থাকে আপনি সেটাও করতে থাকুন, হালাল মাধ্যম ইখতিয়ার করুন, লিমিটেড কাজ ছাড়া পরিশ্রম বেশি করুন। কঠিন এই বাজার, আপনি একটি কাজ করছেন তো একটি কাজের সাথে সাথে আরও একটি কাজ আপনি পার্ট টাইম হিসেবে করুন, তো যতটুকু আপনি মেহনত করবেন ততটুকু ফল ইনশাল্লাহ আপনি পাবেন। সাথে সাথে এই প্রচেষ্টা রাখবেন হালাল তৈয়ব আপনি আয় করার, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্টতার সাথে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ পাক এবং পাককে কবুল করেন। অনেক সময় ব্যক্তি হারাম খেয়ে থাকে, আয় করে, পরিধান করে, এই সব কিছু হারাম, তো তার তো দোয়াও কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার একটি সবব কারণ বর্ণনা করেছেন যে হারাম খাওয়া, হারাম পরিধান করা। তো এই জন্য এই বস্তু থেকে আপনি নিজে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে, হালাল পদ্ধতিতে আপনি আয় করতে থাকুন আর আপনি খেতে থাকুন।
জি, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। মনে রাখবেন, বরকত হালালের মধ্যে রয়েছে, হারামে কোনো বরকত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তার মুখাপেক্ষী করুক, অন্যান্য লোকের নিকট হাত পাতা থেকে আল্লাহ তাআলা বিরত রাখুক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, আপনারা দেখছেন বিভিন্ন শরীয়তের বিধান সম্পর্কে জানার জন্য ইসলামী ভাইরা আমাদেরকে প্রশ্ন করছেন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করছেন। তাই অনুরোধ করব, অবশ্যই আপনিও আমাদেরকে প্রশ্ন করুন শরীয়তে যে কোনো বিধান জানার জন্য। ইসলামী বোনেরা তারা কল সেন্টারে কল করবেন না, আপনারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন সামিল করা হবে ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম শাহ সুলাইমান নাঈম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। ইনভেস্টর ব্যবসায় ইনভেস্ট করে বলল আমার কেবল প্রফিট দরকার এবং আমি ক্ষতি সহ্য করতে পারবো না, এখন আমার কি করা যায়?
জি মুফতি সাহেব, কি বলবেন? ব্যবসার আরেকটি ধরন যা আমার ভাই প্রশ্ন করলো, তো এটি শরীয়তসম্মত হবে কি না, কি বলবেন এই বিষয়ে?
দেখুন, যিনি ব্যবসা করছেন সেটা তো লাভ ক্ষতির উপর ভিত্তি করেই হবে। যখন আপনি ব্যবসা করছেন, যখন আপনি কাউকে বেতন দেন এবং বলেন ফিক্সড আমার এতটা প্রফিট আসতে হবে, আমি এটার চেয়ে না কম না বেশি, মার্কেট আপ হোক ডাউন হোক যা কিছু হোক আমার এতটুকু, তো এটা তো জায়জই হবে না, এটা সুদের আওতায় চলে যাবে। আর যদি কেউ বলে আমার ইনভেস্ট যতটুকু একেবারেই ভাবে থেকে যাবে, এতে কোনো প্রকার ক্ষতি হবে না, এটাও সুদের আওতায় চলে যাবে, এটা ঋণ আর ঋণের উপর উপকার, এটা সুদ হয়ে থাকে। যখন আপনি ব্যবসার মধ্যে আপনি এন্টার হচ্ছেন, অংশীদারিত্ব করছেন অথবা মুদারাবা করছেন, তো আপনাকে এতে বিষয়টি বুঝতে হবে। হ্যাঁ, কোনো জিনিস কারো কাছে বিক্রি করছেন, উদাহরণস্বরূপ আপনি কারো কাছে কোনো জিনিস নিয়ে বিক্রি করে দিলেন, নিয়ম অনুসারে বিক্রি করলেন, আপনি 6 মাস পরে তার কাছ থেকে টাকা নেবেন। ভাই, আমি আপনার কাছে 10 লাখ টাকার মাল বিক্রি করেছি। এখন এমনটা নয় যে আপনি 10 লাখের জিনিস 11 লাখ টাকায় বিক্রি করে দিলেন আর বললেন যে 6 মাস পরে আমাকে ভাই এভাবে দিতে হবে। আমি এই সময় 11 লাখ টাকা বিক্রি করতাম, 12 লাখ টাকা বিক্রি করতাম। যদি টাকা নির্ধারণ হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, এখন তার লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, যা কিছু হয়েছে, এখন তিনি আপনাকে পুরো টাকা দিবেন, কারণ আপনি তাকে বিক্রি করেছেন, বস্তু বেচা কিনা করেছেন। কিন্তু যেখানে টাকা কাউকে দিচ্ছেন আর শরীয়তের নির্ধারিত পন্থায় ইনভেস্ট করে, তো তাকে লাভ ক্ষতি এই দুইটি বিষয়ের উপর তাকে থাকতে হবে, না হয় এটা ব্যতীত হলে এটা সুদের দিকে চলে যাবে, নাজায়েজ বস্তুর দিকে চলে যাবে। এতে টাকাওয়ালার জন্য উপকার, যিনি কাজ করছেন উনার জন্য উপকার রয়েছে। হ্যাঁ, যিনি সামনে রয়েছেন তার অবশ্যই প্রয়োজন যে সে এইভাবে দিয়ানোদ্দারি আমানোদ্দারের সাথে কারোর টাকাকে ব্যবহার করবে, এমন কোনো জায়গায় লাগাবে না যে যেখানে শুধু শুধু যে টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর এই অবস্থা হওয়া উচিত নয়। নীতির সাথে কাজ করুন, আল্লাহ তাআলা আপনাকে উপকার দিবেন ইনশাআল্লাহ। আর সেই লোকেরা যারা ফিক্সড অ্যামাউন্ট দেওয়ার পর এটা বলে যে আমাকে ফিক্সড অ্যামাউন্ট এত দিতে হবে, তো এটা এটা সুদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু কর্দিন জাররা মানফিআতান ফাহুয়া রিবা, প্রত্যেক সেই ঋণ যেটা উপকার টেনে নিয়ে আসে সেটা সুদ, তো এটা সুদের আওতায় আসে। তো এই জন্য এখান থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে। রাসূলুল্লাহ আলাইহিসসালামের একটি হাদিস রয়েছে যে সুদের 1 দিরহাম খাওয়া নিজের মায়ের সাথে 36 বার খারাপ করার মতো। 1 দিরহাম সুদের খাওয়া, রাসূলুল্লাহ আলাইহিসসালাম লানত করেছেন সুদ লেখকের উপর, সুদ বক্ষণকারী দাতার উপর, দাতার উপর, গ্রহিতার উপর, লেখকের উপর, তার সাক্ষীর উপর লানত দিয়েছেন। সুদ থেকে তো নিজে নিজেকে বাঁচাতে হবে, সুদ থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে। যেটা জায়েজ পদ্ধতি, সে জায়েজ পদ্ধতি আপনি ইখতিয়ার করুন, অথবা আপনি উলামায়ে কেরাম মুফতি কেরাম থেকে আপনি রহনুমাই গ্রহণ করুন যে ভাই এর চেয়েও আরো সহজ পদ্ধতি, যে পুরো ব্যবসার হিসাব তো আমি 6 মাসের মধ্যে করতে পারবো না, সামনের ব্যক্তিও করতে পারবেন না, তো আপনি তখন উলামায়ে কেরামের কাছে বসবেন, তখন তার আপনাকে সহজ কোনো পদ্ধতি দিবেন। সমাধান আছে, এমন নয় যে সমাধান নেই, সমাধান মজুদ রয়েছে, কিন্তু আমাদের সেভাবেই করতে হবে যেভাবে শরীয়ত আমাদেরকে ইরশাদ করেছেন।
ব্যবসা শিখুন, ব্যবসা করুন, তবে ওলমা ইকরাম থেকে, ওলমা এলে সুন্নাত, মুফতি আনে এলে সুন্নাত থেকে দিক নির্দেশনা নিয়ে ব্যবসা করুন। অন্যথায় মুফতি সাহেব যেভাবে বললেন, আমরা ভালো করতে গিয়ে মন্দের মধ্যে যেন পতিত না হয়, হালাল উপার্জন করতে গিয়ে হারামে চলে না যায়, অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এবং বারংবার, একবার নয় বারবার, আপনি মুফতিয়ানে কেরামের সাথে যোগাযোগ করুন, দিক নির্দেশনা নিয়েই ব্যবসাতে অগ্রসর হন ইনশাআল্লাহুল করিম। দুনিয়াতেও নিরাপত্তা, আখেরাতেও নিরাপত্তা রয়েছে। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ ইব্রাহিম করিম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রক্ত বেচা কি জায়েজ নাকি না জায়েজ?
জি মুফতি সাহেব, কি বলবেন, অনেকে রক্ত কেনা বেচা করে, তো রক্ত বিক্রি করা কেমন একটু আমাদেরকে বলুন।
রক্ত বেচা কেনা করা এটা জায়েজ নেই, রক্তের ব্যবসা কেনা বেচা এটা বাতিল না জায়েজ। পবিত্র শরীয়ত যে বস্তুসমূহের অর্থাৎ এটা মাল হওয়ার যোগ্যতা রাখে না, এটা বিক্রিযোগ্য বিষয় নয়, তো তার মধ্যে রক্তেরও বর্ণনা করা হয়েছে। এজন্য রক্ত এটা কেনা বেচা এটা জায়েজ নেই, না বিক্রি করা জায়েজ না এটাকে নেওয়া জায়েজ। যদি বা অনেক সময় এমন হয়ে থাকে যে অনেক সময় মানুষ বাধ্য হয়ে পড়ে যে যখন কাউকে রক্ত দিতে হয়, রক্ত সরবরাহ করতে হয়, আর প্রাণনাশের আশঙ্কা থাকে, আর ফ্রিতে কোথাও পাওয়া না গেলে এমন রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, তো তখন আপনি রোগীকে সরবরাহের জন্য রক্ত দেওয়ার জন্য আপনার কিনাটা জায়েজ হয়ে যাবে। কিন্তু যিনি বিক্রি করছেন তার জন্য তো জায়েজ নেই যে তিনি রক্ত বিক্রি করবেন, কিন্তু আপনার ক্রয় করা এই অবস্থায় জায়েজ হয়ে যাবে, আপনি কিনতে পারেন। আর যাতে আপনি রুগীর প্রাণ বাঁচাতে পারেন, যা কিছু সংঘটিত হয়েছে রুগীর সাথে, প্রশান্তি পাওয়ার জন্য, সাহারা পাওয়ার জন্য, আর তিনি সুস্থতার দিকে চলে আসার জন্য। কিন্তু সাধারণভাবে এটার যে কেনা বেচা রয়েছে এটা জায়েজ নেই।
যারা রক্ত বেচা কেনা করে তাদের বিধান জানা অত্যন্ত জরুরি, জায়েজ কাদের জন্য কাদের জন্য নয়। মুফতি সাহেব তিনি বিস্তারিত বলে দিয়েছেন, যাদের এই বদ অভ্যাস রয়েছে তাদের তওবা করা উচিত, এবং বিশেষ করে যারা নেশা করে, তাদের কাছে টাকা থাকে না, দেখা যায় তারা রক্ত বিক্রি করে ওই নেশার দ্রব্যাদি কিনে নেশার মধ্যে তারা লিপ্ত থাকে। তো হারাম করতে গিয়ে আরেকটি হারামের আপনি পদ্ধতি অবলম্বন করলেন, তওবা করা উচিত, আল্লাহ তাআলা নাফরমানি থেকে বাঁচা উচিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শরীয়ত আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে, ইসলাম আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে, আর এই সঠিক পথে আমরা কিভাবে নিজেকে পরিচালিত করব, উলামায়ে কেরামের নৈকট্য আমাদেরকে অর্জন করা উচিত, তাদের সান্নিধ্যে বসা উচিত, তাদের মাহফিলের মধ্যে, তাদের সমাবেশের মধ্যে, ইলমে দিনের হালকার মধ্যে আমাদের বসা উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ ইলমে দিনের সুগন্ধি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। অনুরোধ করব, দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, নিজেকে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে আবদ্ধ করে নিন, পরিবার পরিজনকে নিয়ে চলে আসুন। আলহামদুলিল্লাহ, ইলমে দিন শিখার অনেক ওয়ে, পদ্ধতি, রাস্তা রয়েছে দাওয়াতে ইসলামের মধ্যে। আপনি নিজের সন্তানকে জামিয়াতুল মদিনার মধ্যে ভর্তি করে দিন, মাদ্রাসাতুল মদিনার মধ্যে ভর্তি করিয়ে হাফিজে কোরআন বানিয়ে নিন, জামিয়াতুল মদিনাতে ভর্তি করিয়ে আলিমে দিন বানিয়ে নিন। বংশের মধ্যে একজন আলিম যদি থাকে, ইনশাআল্লাহুল করিম, সে আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করবে, দিক নির্দেশনা দিতে পারবে। তাই অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনার ঘরের একজন সন্তান যারা মেধাবী, তাদেরকে দাওয়াতে ইসলামের জামিয়াতুল মদিনাতে বা হাফিজ বানানোর জন্য মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করিয়ে দিন, যাতে তারা ইলিম শিখবে, তার আগত বংশধরেরা, তারা তার আগত নতুন প্রজন্ম তাদের থেকে শিখবে, এবং তাদের থেকে আমরাও উপকৃত হতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্ন শুনতে শুনতে এবং মুফতি সাহেবের উত্তর শুনতে শুনতে সময় একেবারে শেষের দিকে, সর্বশেষ প্রশ্ন আমরা শুনব, এরপরে দেখি মুফতি সাহেব কি উত্তর প্রদান করেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ ইমরান আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দিনী কিতাব বিক্রি করা কেমন, এই বিষয়ে দয়া করে বুঝিয়ে বলবেন।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, দিনী কিতাব বিক্রি করা কেমন, শরীয়তের কি বিধান এই সম্পর্কে?
দিনী কিতাব বিক্রি করা এটা একেবারে জায়েজ আমল। একটি বস্তু কিছু লিখা হয়েছে, কিতাবের আকার ধারণ করেছে, সবকিছুতে খরচ রয়েছে, তো এটা কেনাবেচা করা জায়েজ। এমনকি কুরআনে মাজিদ ফুরকানে হামিদকেও এটা যে হাদিয়াতান দেওয়া হয়ে থাকে, বিক্রি করা হয়ে থাকে, কেনাবেচা করা হয়ে থাকে, তো এটাও জায়েজ। এতেও কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। ঠিক আছে, দিনী কিতাব আপনি উপহার দিতে চাইলে, অধিক মানুষের কাছে দিন প্রচার হোক, পৌঁছে যাক, সেটা ঠিক আছে, আপনি করুন, কিন্তু আপনাকেও কিনে তারপরে তোহফা দিতে হবে। আপনি যাকে দিবেন, ফ্রিতে দিতে চান, দেওয়াও উচিত। উলামায়ে কিরামকে, যারা বিশেষ করে ছাত্র রয়েছেন, দিনী মাদ্রাসার ছাত্র রয়েছেন, তাদের অনেক প্রয়োজন হয়ে থাকে কিতাবের ব্যাপারে, তো আপনি তাদেরকে কিতাব দিন, যদিও বা আপনার কিনতে হচ্ছে। যারা লাইব্রেরি খুলে বসেছেন তো তারা এই জন্য তো নয় যে তারা মক্তবের মধ্যে ছাপাবেন আর মানুষকে ফ্রি বন্টন করবেন, তারাও তাদের পরিশ্রম আর ব্যবসা করছেন বইয়ের, তো এই জন্য এগুলো বেচা কিনা করা একেবারে জায়েজ। হ্যাঁ, আমরা এই লাইব্রেরিওয়ালাদেরকে এটা অবশ্যই বলবো, দীনী ব্যক্তিদের কাছ থেকে কিতাবের দাম এত বেশি নেবেন না, যথাসাধ্য নিজের প্রফিট রেখে কিতাবগুলো বিক্রি করুন। এতটা দামি কিতাবগুলো বিক্রি করবেন যে মানুষ এগুলো কেনার ক্ষেত্রে এটাই তাদের জন্য মুশকিল হয়ে যাবে। এই বিবেচনায় তাদেরকে অবশ্যই সচেতন করতে হবে। সর্বোপরি এই কিতাবের কিতাবসমূহ কেনা বেচা করা এটা শরীয়তে জায়েজ।
মাশাআল্লাহ, দিনী কিতাব কেনা বেচা জায়েজ রয়েছে। আমরা যারাই এই অনুষ্ঠান দেখছি তাদেরকে অনুরোধ করব, আপনার আমার ঘরে একটি লাইব্রেরি অত্যন্ত দরকার। একটি আলমারি এমন হোক যার মধ্যে দিনী কিতাব যেন থাকে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা অসংখ্য কিতাব প্রিন্ট করে আমাদেরকে দিয়েছে। আপনি আজই বা যখনই আপনার সুযোগ হবে দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার সাথে যোগাযোগ করুন, বিভিন্ন কিতাব কিনে আপনার ঘরের আলমারিতে রাখুন, যাতে করে আপনি এই কিতাব থেকে উপকৃত হতে পারবেন। শরীয়তের বিধিবিধান সম্পর্কে, বিভিন্ন মাসলা মাসাল সম্পর্কেও কিতাব রয়েছে, এবং ঘরে মাদানী পরিবেশ বানানোর জন্য, নামাজি বানানোর জন্য, সুন্নতের উপর আমলকারী বানানোর জন্য আমির আল সুন্নতের লেখা অত্যন্ত মূল্যবান কিতাব রয়েছে। ফাইজানে সুন্নত, নেকির দাওয়াত, ফাইজানে নামাজ এবং অন্যান্য আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল কিতাবাদি রয়েছে। আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন, কিতাবকে ভালোবাসুন, কিতাবকে সঙ্গে রাখুন এবং কিতাব পড়ার নিয়ত করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দীন অর্জন করার জন্য দিনী কিতাব অধ্যয়ন করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।